الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چنل درشق بندو উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া ইউয়ার নাস। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে চলমান। যেই মাহে রমজানের ব্যাপারে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজান এর বরকতের কথা কি বলবো। মাহে রমজানের বরকতের ব্যাপারে, মাহে রমজানের গুরুত্ব মর্যাদার ব্যাপারে নবীজির এই উক্তিটি যথেষ্ট, যে আমাদের নবী আলাইহিস সালাম বলেন, যদি আমার উম্মত জানতো যে মাহে রমজান কি, তাহলে আকাঙ্ক্ষা করতো যে সারা বছরই যাতে মাহে রমজান থাকে। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মাহে রমজান চলমান। রমজানকে কদর করুন, রমজানে বেশি পরিমাণে ইবাদত করুন। আল্লাহ পাক জাল্লাওয়ালা মাহে রমজানে ইবাদতকারীকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান ইয়া ইয়ুহান নাস, হে লোকেরা, এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকটি পর্বে এমন এমন আয়াতে করিমা নিয়ে আলোচনা শ্রবণ করি, যাতে মহান আল্লাহ পাক জাল্লাওয়ালা সমগ্র মানব জাতিকে সম্বোধন করেছেন। আজও ইনশাআল্লাহ একটি আয়াতে করিমা আমরা শ্রবণ করব, যেই আয়াতে করিমায় মহান আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করে কি বলেছেন, সেই আয়াত, তার ব্যাখ্যা, তার অনুবাদ, তার শিক্ষা আমরা নেয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। একটি দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি দশটি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, দুরুদ পাক পাঠ করার বেশুমার ফজিলত, তন্মধ্যে একটি ফজিলত হচ্ছে একবার পাঠ করলে দশবার রহমত অবতীর্ণ হয়। মাহে রমজানে বেশি পরিমাণে নিজের আমলে, নিজের রুটিনে আমরা দুরুদে পাক অন্তর্ভুক্ত করি। কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি পরিমাণে আমরা পাঠ করি। রমজানুল মুবারকে আমরা চেষ্টা করি যাতে কোনো রাকাত, কোনো সুন্নত, কোনো নফল যাতে আমাদের কাছ থেকে হাত ছাড়া না হয়ে যায়। কেননা মাহে রমজানের রাতে প্রত্যেকটা সেজদায় আল্লাহ পাক 1500 নেকি দান করেন। এই মাহে রমজান যাতে একবার সুবহানাল্লাহ বললে অন্য মাসে হাজারবার সুবহানাল্লাহ বলার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। মাহে রমজানে মদিনী চ্যানেলও দেখতে থাকুন এবং মাহে রমজানে ইলমে দিন শিখতে থাকুন। মাহে রমজানে ইবাদত বন্দেগীর কাজে নিজের সময়কে অতিবাহিত করুন ইনশাআল্লাহুল করিম। আজকে আমরা শ্রবণ করব সূরা ইউনুসের আয়াত নম্বর 104, যাতে মহান আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে ইরশাদ করেছেন। بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين كنز الإيمان হতে অনুবাদ। আপনি বলুন, হে মানব কুল, যদি তোমরা আমার দিনের দিক দিয়ে কোনো সংশয়ের মধ্যে থাকো, সন্দেহের মধ্যে থাকো, তবে আমি তো সেগুলোর ইবাদত করব না যেগুলোর তোমরা পূজা করছো আল্লাহ ব্যতীত। হ্যাঁ, আমি ওই আল্লাহর ইবাদত করি যিনি তোমাদের প্রাণ বের করবেন, আর আমাকে নির্দেশ দেয়া হয়েছে যেন আমি ইমানদারদের অন্তর্ভুক্ত হই। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার আখরি নবী আলাইহিস সালামকে হুকুম দেওয়া হয়েছে, আপনি বলুন যে হে মানব কুল, যদি তোমরা আমার দিনের দিক দিয়ে কোনো সন্দেহের মধ্যে থাকো, যদি আমার দিনকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে তোমরা সন্দেহ থাকো, তবে যেগুলোর তোমরা পূজা করছো আমি সেগুলোর ইবাদত করব না, কেননা সেগুলো তো সৃষ্টি, এই বাদাদের উপযুক্ত নয়, তাদেরকে তোমরাই সৃষ্টি করেছ, নিজের হাতে মূর্তি বানিয়েছ, নিজের মাবুদকে নিজেই বানিয়েছ আর তাকেই মাবুদ মানছ, এটা তো হতেই পারে না। তো যদি তোমরা তার পূজা করো, তোমরা করো, আমি কিন্তু আমার রব তাবারক ওয়া তাআলার এই ইবাদত করব। হে মানব কুল, যদি তোমরা আমার দিনের দিক দিয়ে কোনো সন্দেহের শিকার থাকো, তাহলে তোমরা তোমাদের পূজা করো, আমি তো সেগুলোর ইবাদত করব না, বরং আমি ইবাদত কার করব, যিনি হচ্ছেন আসমান ও জমিনের সৃষ্টিকারী রব তাবারক ওয়া তাআলা। এরপরে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি ওই আল্লাহর ইবাদত করি যিনি তোমাদের প্রাণ বের করবেন। প্রিয় নবীজি কি বলেন, আমি ওই রবের ইবাদত করি যিনি তোমাদের প্রাণ বের করবেন। প্রাণ বের করবে কে? মহান আল্লাহ তাআলা, কেননা তিনি সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটি জিনিসের প্রত্যেকটি বস্তুর ক্ষমতা হচ্ছে মহান আল্লাহ পাকের কাছে। স্বাধীন উপাস্য সত্য এবং ইবাদতের উপযোগী তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাই। আমি তো আল্লাহ পাকেরই ইবাদত করব যিনি তোমাদের প্রাণ বের করবেন, আর আমাকে নির্দেশ দেয়া হয়েছে যেন আমি ইমানদারদের অন্তর্ভুক্ত হই। প্রিয় নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলার হুকুম দিয়েছেন পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদে। প্রিয় দর্শক মণ্ডলী, এমনইভাবে সূরা কাফিরুনেও আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা কতই না সুন্দর বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলে দিন হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং না তোমরা ইবাদত করো যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, এবং না আমি ইবাদত করব যার ইবাদত তোমরা করেছো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং না তোমরা ইবাদত করবে যার ইবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের এবং আমার দিন আমার। প্রিয় দর্শক মণ্ডলী, সূরা কাফিরুনেও আল্লাহ পাকের আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে হে নবী আপনি বলে দিন, হে কাফেররা, যদি তোমরা ঈমান না আনো, যদি তোমরা মূর্তিদের পূজা করো, যদি তোমরা আল্লাহ পাকে খোদা না মানো, তাহলে তোমাদের খোদা তোমাদের, তোমরা তোমাদের খোদার ইবাদত করো, আমি আমার খোদার ইবাদত করব। এই সূরা কাফিরুনের শানে নজুল প্রিয় দর্শক, কোরাইশ বংশের একটি দল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, আপনি আমাদের ধর্মের অনুসরণ করুন, যদি আপনি আমাদের ধর্মের অনুসরণ করেন তো আমরা আপনার ধর্মের অনুসরণ করব, এক বছর আপনি আমাদের দেবতার পূজা করুন মাযাল্লাহ, এক বছর আমরা আপনার মাবুদের ইবাদত করব, এভাবে তারা বলল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তো আল্লাহরই আশ্রয় নিচ্ছি, তার সাথে অন্য কাউকে শরীক করা থেকে। তারা বলতে লাগলো, তাহলে আপনি আমাদের উপাস্যগুলোর গায়ে হাত লাগান, তাহলে আমরা আপনার সত্যায়ন করব এবং আপনার উপাস্যের ইবাদত করব। এরই পরিপ্রেক্ষিতে এই সূরা কাফিরুন অবতীর্ণ হয়েছে এবং নবী পাক সাহেবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম শরীফে তশরীফ নিয়ে গেলেন, সেখানে কুরাইশদের ওই দলটি উপস্থিত ছিল। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই সূরাটি পড়ে শোনালেন, তখন তারা নিরাশ হয়ে গেল। আর হুজুর আলাইহি সালাতুসসালাম ও তার সাহাবা একরামগণের উপর নির্যাতনের পথকেই বেছে নিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, পূর্বেকার জামানায় নবী পাক আলাইহি সালাতুসসালামের যুগে যারা ঈমান আনত তাদেরকে খুবই কষ্ট দেয়া হতো। ইসলামের প্রাথমিক কালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীন ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন, প্রাথমিকভাবে লুকায়িতভাবে তাদেরকে দাওয়াত দেয়া হতো। তো যারা ঈমান আনত তারা আপন ঈমানকে লুকিয়ে রাখত, যাতে কেউ জেনে না যাক আমি মুসলমান হয়ে গিয়েছি। যদি তারা কোনোভাবে জেনে নিত, তারা তাদের উপরে নির্যাতন চালাতো, এমনকি তাদেরকে মেরে ফেলতো। প্রিয় দর্শক, এই ছিল ইসলামের প্রাথমিক কালের অবস্থা। আল্লাহু আকবার কুরবান যান হযরতে বিলাল রদি আল্লাহ তাআলা আনহুর প্রতি। তিনি ছিলেন একজন গোলাম, অমুসলিমের গোলাম, কিন্তু তিনি ইমান আনলেন প্রিয় নবীজির উপরে। যখন তার মালিক জানতে পারলো যে বিলাল মুসলমান হয়ে গেলেন, জানার সাথে সাথে তার উপরে নির্যাতন অত্যাচারের পাহাড় উঠানো হলো, তাকে কতই না কষ্ট দেওয়া হলো, জায়গায় জায়গায় ঘোরানো হলো, তার উপরে পাথর রেখে দেওয়া হলো, তাকে খুবই কষ্ট দেওয়া হতো। এরপরও প্রিয় দর্শক, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করার পরেও তিনি আল আহাদ আল আহাদ, আল্লাহ পাক এক, আল্লাহ পাক এক এর স্লোগান দিতেন। তো পূর্বেকার জামানায় তাদের ঈমান কত মজবুত থাকতো, তারা জান, তারা প্রাণ, তারা সম্পদ, তারা মাল সব কিছুই কোরবান করতো দিনে ইসলামের খাতিরে। তখন দেখুন, আজকে আমরা তার নাম নিচ্ছি, 1450-1500 বছর আগে তাদের ঘটনা, তাদের ইন্তেকাল, কিন্তু আজও তারা জীবিত। আজও আমরা তাদের যখন নাম নেই, আমাদের অন্তরে তাদের ভালোবাসা বিদ্যমান। কেন? তারা দিন ইসলামের খাতিরে সব কিছুই কোরবান করে দিলেন। যখনই প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসলামের ঘোষণা করলেন, ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ঈমান আনয়নকারী তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ধনবান ব্যক্তি ছিলেন, কিন্তু দিন ইসলামের খাতিরে তিনি সব কিছু কোরবান করে দিলেন। তো দেখুন, আজকে সেই কোরবান করার বদৌলতে আল্লাহ পাক জাল্লাওয়ালা তাকে কেমন সুমহান উচ্চ মকাম ও মর্যাদা দান করলেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে, প্রিয় নবীজির পাশে তাকে স্থান দেয়া হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় আকা আলী সালাতু সালাম বলেন যে আমার কারো সম্পদ এত উপকৃত করেনি যত উপকৃত আমাকে আবু বকর সিদ্দিকের সম্পদ দ্বারা হয়েছে। আল্লাহু আকবার। এরপরে প্রিয় নবীজি বলেন যে সকলের সম্পদের প্রতিদান আমি তাদেরকে দিয়ে দিব, কিন্তু সিদ্দিকের সম্পদের আল্লাহ পাকের রাস্তায় যে খরচ করেছেন তার বদলা স্বয়ং আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে মাকাম মর্যাদা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দীন ইসলামের খাতিরে সব কিছু কোরবান করে দিলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একটি হাদিসে পাক, কিয়ামতের দিন জান্নাতে কয়েকটি দরজা থাকবে, যারা যাকাত দান করেন, যা বাবু যাকাতও থাকবে, যারা সাদকা খায়রাত করে সাদকা খায়রাতের দরজা থাকবে, যারা লোকদেরকে নেকির দাওয়াত দেয় সেই দরজাও থাকবে, যারা মা বাবার খিদমত করেছে সেই দরজাও থাকবে, যারা গরিবদেরকে সহায়তা করেছে তার সেই দরজাও থাকবে, যারা রোজাদার তাদের বাবুর রাইয়ান থাকবে। অর্থাৎ জান্নাতের একাধিক দরজা না? তো কেউ জিহাদ করেছে তো জিহাদের দরজা থাকবে। তো প্রত্যেক জান্নাতে, জান্নাতের দরজা দিয়ে যখন বান্দা যাবে, তখন জান্নাতের দরজা, জিহাদের দরজা, যেটি জিহাদকারীকে ডাক দিবে, আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো। যারা সিয়াম সাধনা পালনকারী তাদেরকে বাবুর রায়ান হতে ডাক দেওয়া হবে, সে বাবুর রায়ান হতে প্রবেশ করবে। যারা দান সাদকা করে তারা বাবু জাকাত হতে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ প্রত্যেক দরজা হতে জান্নাতে প্রবেশ করানো হবে, এক একজন যে যার প্রতীক। কেউ যদি বেশি পরিমাণে সাদকা খেরাত করে থাকে তাকে সেই বাবু জাকাত থেকে তাকে প্রবেশ করানো হবে, যে বেশি রোজা রাখে তাকে বাবুর রায়ান হতে প্রবেশ করানো হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উদ্দেশ্য হচ্ছে জান্নাতে প্রবেশ করা। একাধিক দরজা যদিও বা থাকে, রয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে জান্নাতে প্রবেশ করা, সেটি যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করা সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি, ইয়া রাসূলুল্লাহ, এমনও কোনো ব্যক্তি আছে কি যে যখন যাবে তখন প্রত্যেকটি দরজা ওই বান্দাকে ডাক দিবে? তখন প্রিয় নবী আলাইহিসসালাম বলেন যে হ্যাঁ সিদ্দিক, এমন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তিকে প্রত্যেকটি দরজা হতে প্রবেশ করানো হবে, আর আমি আশাবাদী সেই ব্যক্তিটি হচ্ছে তুমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তিত্ব যিনি যখন জান্নাতে প্রবেশ করবেন তখন বাবুর রাইয়ান বলবে আমার পক্ষ হতে আমার দরজা দিয়ে প্রবেশ করুন, যে সাদকা খায়রাতের দরজা সেই দরজা বলবে আমার পক্ষ থেকে আমার দরজা দিয়ে প্রবেশ করুন, আল্লাহ আকবর, বাবুল জিহাদ, জিহাদের দরজা বলবে আমার পক্ষ হতে আপনি প্রবেশ করুন। তো এমন হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী, তারা দিন ইসলামের খাতিরে তারা সব কিছু কুরবান করলেন, আল্লাহ তাআলা তাদের মান সম্মান কতই না বাড়িয়ে দিলেন। আমাদেরও উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা, আমরান বিল মারুফ ওয়া নাহিয়ুন আনিল মুনকার করা, নেকির দাওয়াত দেয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়েছে আমাদের একটি নতুন সেগমেন্ট অন্তর্ভুক্ত করার, যার নাম হচ্ছে কাসাসুল কোরআন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমাদের অনুষ্ঠান ইয়া ইউহান্নাস, হে লোকেরার সেগমেন্ট কাসাসুল কোরআনে। তো এই সেগমেন্টে আমরা আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে একটি ঘটনা শ্রবণ করি, যেই ঘটনায় আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষণীয় বিষয়। আজকে আমরা গুহাবাসীদের ঘটনা শ্রবণ করব, যেই গুহাবাসীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 300 বছর ঘুমানোর হুকুম দিলেন, তারা 300 বছর ঘুমালো এবং এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করলেন। সেই ঘটনাটি কাদের? সেই ঘটনাটি হচ্ছে আসহাবে কাহাফের। আসহাবে কাহাফের ঘটনা কীরকম আসেন আমরা শ্রবণ করি। হযরতে সাইয়েদুনা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেয়ার পর ঈসাইদের অবস্থা খুবই খারাপ এবং বিশৃঙ্খল হয়ে গিয়েছিল। লোকেরা হাতে বানানো উপাস্যদের উপাসনা করতে লাগলো, ইবাদত করতে লাগলো, পূজা করতে লাগলো, অপর কেউ এগুলো করতে বাধ্য করতে লাগলো, বাধ্যতামূলক করতেই হবে। বিশেষ করে তাদের একজন বাদশাহ ছিল যার নাম হচ্ছে দাকিয়ানুস, সে তো এত বেশি অত্যাচারী ছিল যে যেই ব্যক্তি হাতে বানানো উপাস্যের উপাসনা করতে অস্বীকার করত তবে তাকে সে হত্যা করে দিত। আসহাবে কাহাফ যারা ছিলেন, তো আসহাবে কাহাফ উফসুস শহরের সম্ভ্রান্ত লোক ছিলেন, যারা বাদশাহের সম্মানিত সভাসদও ছিলেন, কিন্তু ইমানদার ও হাতে বানানো উপাস্যদের উপাসনার প্রতি খুবই অসন্তুষ্ট ছিলেন। দাকিয়ানুসের অত্যাচার ও নিপীড়নে অতিষ্ঠ হয়ে এই লোকেরা তাদের ইমান বাঁচানোর জন্য তার দরবার থেকে পালিয়ে গেলেন এবং নিকটস্থ একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে সেখানে ঘুমিয়ে পড়লেন, আর 300 বছরেরও বেশি সময় সেই অবস্থায় ঘুমিয়েছিলেন। দাকিয়ানুস যখন তাদের অনুসন্ধান করালো, সে জানলো যে এই লোকেরা গুহার ভেতর রয়েছে, তখন সে খুবই অসন্তুষ্ট হলো এবং রাগের বশবর্তী হয়ে আদেশ দিল যে গুহাটি একটি দেয়াল দিয়ে বন্ধ করে দেয়া হোক, যেন তারা সেখানেই মারা যায় এবং সেই গুহায় তাদের কবর হয়ে যাক। কিন্তু দাকিয়ানুস যেই ব্যক্তিকে এই কাজ সমর্পণ করলো, সে ছিল খুবই নেককার, পরহেজগার, ইমানদার লোক। সে আসহাবে কাহাফের নাম, তাদের সংখ্যা, তাদের পুরো ঘটনা একটি কাঠে খোদাই করে সিন্ধুকের ভেতর রেখে দেয়ালের ভিত্তির মধ্যে রেখে দিল, আর অনুরূপভাবে আরেকটি কাঠের টুকরো শাহি ভাণ্ডারেও সংরক্ষণ করে দিল। কিছুদিন পর দাকিয়ানুস বাদশাহ মারা গেল, শাসন পরিবর্তন হতে লাগলো, এমনকি বিদুরুস নামক এক নেককার, পরহেজগার, ন্যায়পরায়ণ বাদশাহ সিংহাসনে আরোহণ করলো। তিনি 68 বছর অনেক শান শৌকত সহকারে রাজত্ব করেন। তার সময়ে ধর্মীয় বিভিন্ন ফেরকার জন্ম হচ্ছিল এবং অনেকে মৃত্যুর পর আবার উঠা এবং কেয়ামতকে অস্বীকার করতে লাগলো। সেই বাদশাহ ইমানদার ছিলেন, এখন লোকদের মাঝে দেখছেন যে লোকেরা কেয়ামতের পর আবার উঠাকে অস্বীকার করছে, মৃত্যুর পরে আবার উঠাকে অস্বীকার করছে, এখন কিভাবে তাদেরকে মানানো যায়। জাতির এই অবস্থা দেখে বাদশাহ কষ্ট ও চিন্তায় ডুবে গেলেন এবং তিনি একাকী একটি ঘরে বন্দী হয়ে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে খুবই বেকুল হয়ে কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, এমন কোনো নিদর্শন প্রকাশ করে দিন যাতে লোকেরা মৃত্যুর পর জীবিত হয়ে ওঠা এবং কেয়ামতের প্রতি বিশ্বাসী হয়ে যায়। বাদশাহ দোয়া করল, বাদশার দোয়া কবুল হয়ে গেল এবং হঠাৎ ছাগল পালের এক রাখাল তার ছাগল রাখার জন্য এই গুহাটি নির্বাচন করল এবং দেয়াল ভেঙে দিল। দেয়াল ভাঙতেই মানুষের মধ্যে এমন এক ভীতির সঞ্চার হলো যে দেয়াল ভাঙ্গনকারীরা ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে গেল এবং আসহাবে কাহাবগণ আল্লাহ পাকের আদেশে ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে বসল এবং একে অপরকে সালাম করে কথাবার্তায় মগ্ন হয়ে গেল এবং নামাজও আদায় করে নিল। যখন তাদের ক্ষুধা লাগলো তখন তারা তাদের একজন সাথী ইয়ামলিখাকে বলল যে তুমি বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, খুবই চুপচাপ এটাও জেনে আসো যে দাকিয়ানুস আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে। ইয়ামলিখা গুহা থেকে বের হয়ে বাজারে গেল। এটা দেখে আশ্চর্য হয়ে গেল যে বাজারে চারিদিকে সালামের চর্চা, ইসলামের দাওয়াত ছড়িয়ে যাচ্ছে, লোকেরা প্রকাশ্যে ঈসা আলী সালাতুসালামের কালেমা পাঠ করছে। ইয়ামলিখা এই দৃশ্য দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। আল্লাহ, ঘটনাটি কি? এই শহরে তো ইমান ও ইসলামের নাম নেওয়াও অপরাধ ছিল, দিনে ইসলামের কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ ছিল, আজ এই পরিবর্তন কিভাবে কেন হলো? অতঃপর সে একজন রুটি বিক্রেতার দোকানে খাবার নেওয়ার জন্য গেল এবং দাকিয়ানুসের যুগের টাকা দোকানদারকে দিল, যার প্রচলন অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। বরং এই সিকি এই টাকা দেখেছিল, এরূপ কেউ বেঁচেও ছিল না, এই সিক্কা এই টাকা কেউ দেখেছিল এরকম কোনো বান্দাও বেঁচে ছিল না। দোকানদারদের সন্দেহ হলো যে সম্ভবত এই লোক কোনো পুরনো ধনভাণ্ডার পেয়েছে, সুতরাং দোকানদার তাকে হাকিমের স্বর্ণাপন্ন করল এবং হাকিম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করল, বলল বলো ধনভাণ্ডার কোথায়? ইয়ামলিখা বলল কোনো ধনভাণ্ডার নেই, এটা আমারই টাকা। হাকিম বলল যে আমি কিভাবে মেনে নেব যে এই টাকা তোমার, এই সিক্কা এই পয়সা 300 বছর পুরনো এবং অনেক দিন হয়েছে এবং এই সিক্কার প্রচলন বন্ধ হয়েছে আর তুমি এখনও যুবক, আমি কিভাবে মানব? সুতরাং স্পষ্ট করে বলো এর রহস্য কি। এ কথা শুনে ইয়ামলিখা বললেন তুমি বলো যে দাকিয়ানুস বাদশার কি অবস্থা? হাকিম বলল আজ দুনিয়ার জমিনে এই নামে কোনো বাদশাহ নেই। হ্যাঁ, অনেক দিন পূর্বে এই নামে একজন বেদুইন বাদশাহ ছিল যে হাতে বানানো উপাস্যদের উপাসনাকারী ছিল। ইয়ামলিখা বলল আরে কালি তো আমরা তার ভয়ে আমাদের ইমান ও প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিলাম, আমার সাথীরা নিকটস্থ একটি গুহায় অবস্থান করছে, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদেরকে তাদের সাথে সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। সুতরাং হাকিম ও শহরের গণ্যমান্য অনেক ব্যক্তি সেই গুহার নিকট আসলো। গুহায় আসহাবে কাহাব ইয়ামলিখা এর অপেক্ষায় ছিল। যখন তার আসতে দেরি হচ্ছিল তখন তারা মনে করলো যে সম্ভবত ইয়ামলিখা গ্রেফতার হয়ে গিয়েছে। যখন গুহার মুখে অনেক লোকের শোরগোল চিৎকার শুনল তখন মনে করলো যে সম্ভবত দাকিয়ানুসের সৈন্যবাহিনী আমাদের গ্রেফতার করার জন্যে পৌঁছে গিয়েছে। তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহ পাকের জিকির ও তওবা ও ইস্তেগফার করাতে মগ্ন হয়ে গেল। হাকিম গুহায় পৌঁছেই তাদের সিন্দুকটি উদ্ঘাটন করল এবং এর মধ্য হয়ে চিরকুটটি বের করে পড়ল। সেই চিরকুটে আসহাবে কাহাবের নাম লেখা ছিল এবং এটাও লেখা ছিল যে এই মুমিনের দল নিজের দিনের নিরাপত্তার জন্য দাকিয়ানুস বাদশার ভয়ে এই গুহায় আশ্রয় গ্রহণ করেছে। তখন দাকিয়ানুস সংবাদ পেয়ে একটি দেয়াল দিয়ে তাদেরকে গুহায় বন্দি করে দেয়। আমি এই অবস্থা এই জন্যই লিখেছি যে যদি কখনও কেউ এই গুহা খুলে তবে যেন তারা সাহাবে কাহাফের অবস্থা সম্পর্কে অবগত হয়। হাকিম চিরকুটের লেখা পড়ে আশ্চর্য হয়ে গেল। তারা তাদের বাদশাহ বিদ্রুসকে এই ঘটনা সম্পর্কে অবহিত করে দিল। সাথে সাথে বিদ্রুস বাদশাহ তার আমলা ও শহরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গুহার নিকট পৌঁছলো। তখন সাহাবে কাহাব গুহা থেকে বের হয়ে বাদশাহকে আলিঙ্গন করলেন এবং তাদের অতীত ঘটনা বর্ণনা করলেন। বিদ্রুস বাদশাহ সেজদায় পড়ে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে লাগলো যে আমার দোয়া কবুল হয়ে গেল এবং আল্লাহ পাক এমন নিদর্শন প্রকাশ করে দিলেন যার মাধ্যমে মৃত্যুর পর জীবিত হয়ে ওঠা সম্পর্কে প্রত্যেক মানুষের বিশ্বাস স্থাপন হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, পারা 15 সূরা কাহাব আয়াত নম্বর 9-13 পর্যন্ত আল্লাহ পাক জাল্লাওয়ালা এই ঘটনাটি বর্ণনা করেছেন। তো এই ঘটনায় আমাদের শিক্ষণীয় বিষয় কি? এই ঘটনায় আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে। নাম্বার 1, যারা মৃত্যুর পরে আবার জীবিত হওয়াকে অস্বীকার করে তারা এই ঘটনা দ্বারা বুঝতে পারবে যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আবারও লোকদেরকে উঠাবেন, জীবিত করবেন, আবারও হিসাব নিকাশ হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আসহাবে কাহাফ যারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য গুহায় স্থান নিয়েছিলেন, তো এদের অসংখ্য ফজিলত, এনাদের নামে আল্লাহ পাক অনেক বরকত রেখেছেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আসহাবে কাহাবের নামসমূহের তাবিজ নয়টি কাজের জন্য উপকারী। নাম্বার এক, পলাতককে ফিরিয়ে আনার জন্য এবং শত্রু থেকে বেঁচে পালানোর জন্য। নাম্বার দুই, আগুন নিভানোর জন্য কাপড়ে লিখে আগুনে নিক্ষেপ করে দিন। নাম্বার তিন, শিশুদের কান্না ও তিন দিন পর পর আসা জ্বরের জন্য। নাম্বার চার, মাথা ব্যথার জন্য ডান বাহুতে বেঁধে নিন। নাম্বার পাঁচ, ওম্মুসিবিয়ান, এক ধরনের রোগ, ওম্মুসিবিয়ানের জন্যে গলায় পরে নিন। নাম্বার ছয়, স্থল ও জলপথে সফর নিরাপদ হওয়ার জন্য। নাম্বার সাত, সম্পদের নিরাপত্তার জন্য। নাম্বার আট, জ্ঞান বৃদ্ধির জন্য। নাম্বার নয়, গুনাহগারদের মুক্তির জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসহাবে কাহাফের নাম হতে আমাদের সবাইকে বরকত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।